সম্প্রতি আপনি বলেছেন ফেসবুকের বিকল্প হিসেবে যোগাযোগ নামে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম চালু করবেন। এই পরিকল্পনাটি কোন পর্যায়ে রয়েছে? কবে নাগাদ এটি চালু হতে পারে?
এটা আমাদের একটা যে অ্যাকশন প্ল্যান এবং টাইম ফ্রেম আমরা নির্ধারণ করেছি, সেখানে আসলে আমাদের স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি আছে, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আছে। আমাদের লক্ষ্যটা হচ্ছে যে আমাদের নিজস্ব একটা সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি করা, সেটা ফেসবুকের অল্টারনেটিভ হিসেবে, যাতে আমাদের দেশের ভিতরে ই কমার্স, অ্যাডভার্টাইজমেন্ট, অন্যান্য যে বিজ্ঞাপন দেওয়া হয়, যেটা ফেসবুক বাংলাদেশের 4 কোটি ব্যবহারকারীর মধ্যে সেগুলো প্রচার করে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে নিয়ে যাচ্ছে, পাশাপাশি আমাদের দেশের নাগরিক এবং প্রতিষ্ঠান এবং জাতীয় অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তারা নিয়ে যাচ্ছে। বলা হচ্ছে যে ডেটা ইজ দি নেক্সট ওয়েল, অর্থাৎ তেলের থেকেও বেশি মূল্যবান সম্পদে পরিণত হবে তথ্য। তো সেই কারণেই আমাদের মাননীয় উপদেষ্টা যারা সঞ্জীব অজয় জয় ভাই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে অবশ্যই আমরা আমাদের নিজস্ব সার্চ ইঞ্জিন, নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম, ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম, কমিউনিকেশন অ্যাপ্লিকেশন, এমনকি আমরা চাই যে আমাদের নিজস্ব অপারেটিং সিস্টেমও তৈরি করতে। এটা আমাদের ভিশন, এটা আমাদের লক্ষ্য, এটা আমাদের উদ্দেশ্য, এটা আমাদের স্বপ্ন। এবং যেভাবে গত 12 বছরে আমাদের আইটি সেক্টরের সক্ষমতা তৈরি হয়েছে, আমাদের 12 কোটি ইন্টারনেট ইউজার আছে, আমাদের প্রায় 15 লক্ষ আইটি নির্ভর কর্মসংস্থান তৈরি হয়েছে, 6.5 লক্ষ ফ্রিলান্সার আছে, এবং বাংলাদেশেরই তো তরুণ ইঞ্জিনিয়াররা তারা গুগল, ফেসবুক, অ্যামাজন, বিভিন্ন ধরনের বড় বড় মাল্টি ন্যাশনাল আইটি কোম্পানিতে কাজ করছে। তো আমাদের এই উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের নিজেদের দেশের অর্থটা যাতে বিদেশে না যায় সেটাকে সাশ্রয় করা, অপরদিকে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা। আমাদের টাইম লাইন এবং অ্যাকশন প্ল্যান যেটা আছে, আগামী 1 বছরের মধ্যে আমরা একটা বেটা ভার্সন লঞ্চ করতে চাই, 2 বছরের মধ্যে আমরা আমাদের সরকারের যে আন্তঃযোগাযোগ এবং আমাদের দেশের যে বিভিন্ন প্রতিষ্ঠানের যে ব্যবহার প্রয়োজন দেখা দেয় সেটা মেটাতে চাই, এবং 3 বছরের মধ্যে এটাকে আমরা আসলে মোটামুটি সকলের জন্য ব্যবহার উপযোগী করে একটি আন্তর্জাতিক মানের একটা নিরাপদ একটা সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি করতে চাই। এটা অবশ্যই আমরা ধাপে ধাপে আমাদের সক্ষমতা বাড়াবো এবং এটার ব্যবহার উপযোগী করে আমরা তৈরি করবো। এটা সরকার শুধু একা করবে না, সরকারের সহযোগিতা থাকবে এটা তৈরি করতে, কিন্তু এখানে বিভিন্ন বেসরকারি উদ্যোক্তা এবং বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, গবেষক, তাদেরকেও আমরা এখানে সম্পৃক্ত করবো।
সামাজিক যোগাযোগ মাধ্যম দুইভাবে হয়েছে বলে আমরা দেখি। পশ্চিমা দুনিয়ায় বেসরকারি উদ্যোগীটি হয়েছে, তারা বাজার শক্তিতে বিশ্ববাজার দখল করে নিয়েছে। অন্যদিকে চীনে সরকারি উদ্যোগে এটা হয়েছে, তারা বাজার সংরক্ষণ করে অন্যদিকে ঢুকতে না দিয়ে এটাকে প্রতিষ্ঠা দিয়েছে। বাংলাদেশে কিভাবে আপনারা এটাকে এগিয়ে নিয়ে যাবেন?
আমরা এটা আসলে চাচ্ছি যে বেসরকারি যারা উদ্যোক্তা এবং উদ্ভাবক আছে তাদেরকে উৎসাহিত করতে, সরকার টাটা বাংলাদেশ নামে একটা ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি করেছে, সেখান থেকে সরকার বিনিয়োগ করছে বিভিন্ন স্টার্টআপে, যেরকম পাখাও, চালদার সেবা, XYZ, এই সকল স্টার্টআপে সরকারের বিনিয়োগ আমরা শুরু করেছি। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা বড় ধরনের বিনিয়োগ এই ধরনের প্ল্যাটফর্ম তৈরি করতে প্রয়োজন হয়, সেটা আমরা গত 5 বছর বা 7 বছরে দেখছি না, যে দেখা গেছে যে যেরকম আপনার যেটা বলছিলেন যে চায়না উইচ্যাট কিংবা আপনার সাউথ কোরিয়াতে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, সেটা খুব জনপ্রিয়, 80% সাউথ কোরিয়ানরা তারা তাদের নিজস্ব প্ল্যাটফর্ম ইউজ করে। এই ধরনের আমরা চাচ্ছি যে সরকার থেকে প্রাথমিক যে বিনিয়োগটা লাগছে, অর্থাৎ যখন কোনো প্রফিট নাই বা যখন কোনো ধরনের বিজনেস দাঁড়াচ্ছে না, সেই তখন আমরা একটা প্রাথমিক বিনিয়োগটা করে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক এবং আরো কিছু প্রোগ্রামার, যারা আইটি এক্সপার্ট, তাদেরকে নিয়ে একটা টিম বিল্ড করে আমরা এটা তৈরি করে দেব। তারপরে যখন এটা ব্যবসা সফল হওয়ার মতো প্ল্যাটফর্ম, মিনিমাম ইউজার অ্যাকুইজিশন হবে, তখন আমরা এটা আসলে প্রাইভেট সেক্টরের নেতৃত্বে এটার ভবিষ্যৎ যে পরিচালনা সেটা করব। যেরকম আমরা উদাহরণ দিই একটা, যে এই যে 2600 ইউনিয়নে আমরা ফাইবার অপটিক্যাল কেবল নিয়ে গেছি, সেখানে কিন্তু আমরা সরকার আমরা প্রাথমিক বিনিয়োগটা করেছি এবং তারপরে আমরা এটার অপারেশন এবং মেনটেন্যান্সের জন্য এখন আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে আমরা একটা চুক্তিতে যাওয়ার জন্য আমরা মানে উদ্যোগ গ্রহণ করেছি। ঠিক একই রকম ভাবে যদি খেয়াল করেন যে ই গভর্নমেন্ট প্রতিনিধি সিস্টেম, সেটাও কিন্তু এরকম সরকারি প্রথমে বিনিয়োগ ছিল, তারপরে প্রাইভেট সেক্টরকে সেটা অপারেশন ম্যানেজমেন্টে দেওয়া হয়েছে। আবার কোর্টের অটোমেশনের ক্ষেত্রে কিন্তু একটা প্রাইভেট কোম্পানি এটা তৈরি করে এটা সরকারের কাছে হস্তান্তর করেছে, এখন সরকার এটা অপারেট করছে। একই রকম ভাবে আমাদের যদি ই নথি বা আমাদের বৈঠক অথবা সুরক্ষা প্ল্যাটফর্ম, এগুলোর যে সাফল্যের যে আমাদের অভিজ্ঞতা হয়েছে, সেখান থেকে আমরা মনে করছি যে এই সবগুলো প্ল্যাটফর্ম সরকার একা তৈরি করবে না। কিছু কিছু প্ল্যাটফর্ম যেরকম ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম, আমাদের বৈঠক যেটা জুমের অল্টারনেটিভ, সেটা কিন্তু সরকার আমরা নিজেরা তৈরি করেছি। আমরা এখন সেটা লিমিটেড ইউজ করছি আমাদের আন্ত মন্ত্রণালয় যোগাযোগের জন্য, আর আমাদের এটা আপগ্রেডেশনে চলছে। যখন এটা সক্ষম হবে তখন কিন্তু আমরা জুমের অল্টারনেটিভ হিসেবে আস্তে আস্তে আমরা এটা পাবলিক ইউজের জন্য উন্মুক্ত করে দেবো। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম আপনি যেটা বলছেন ঠিক, যে সরকার হয়তো একা করলে সেই ক্ষেত্রে সকল ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে আগ্রহ বোধ করবে না, সেটা আমরা দেখছি। সে কারণে আমরা এখন তো প্রাথমিক পর্যায়ে আছে, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষক এবং স্টার্ট আপ সবার সাথে আলোচনা করে যাতে এটা আসলে সাস্টেনেবল হয় তার জন্য আমরা চেষ্টা করবো। তবে ডেফিনেটলি আমাদের নিজস্ব একটা যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যম প্রয়োজন, কারণ এই যে সাম্প্রতিক সময়ের যে বাণিজ্য যুদ্ধ আমরা এখন পর্যবেক্ষণ করছি, সেখানে দেখা যাচ্ছে কিন্তু যে আমাদের প্রত্যেকটা জায়গাতে আমাদের আত্মনির্ভরশীল হওয়া প্রয়োজন। না হলে কোনো একটা দেশ বা কোনো একটা প্রতিষ্ঠান যদি কখনো তাদের কোনো সিস্টেম কোনো একটা দেশ বা কোনো প্রতিষ্ঠানকে ব্যবহার করতে না দেয়, তাতে করে যাতে আমাদের পুরো জাতীয় যোগাযোগ ব্যবস্থা কিংবা আমাদের যে ডিজিটাল বিজনেস বা ডিজিটাল এডুকেশন এগুলো যাতে বাধাগ্রস্ত না হয়, সেই কারণেই আমরা সবকিছুরই অল্টারনেটিভ আমাদের নিজস্ব আত্মনির্ভরশীল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা প্রাথমিক প্রস্তুতি এবং আমাদের মানে আত্মনির্ভরশীলতার জায়গাটা তৈরি করছি, যাতে করে কখনো কোনো ক্রাইসিসে যাতে আমাদের সবকিছু বন্ধ হয়ে না পড়ে, তার জন্য আমাদের সবকিছুর একটা অল্টারনেটিভ করা এবং ডিজিটাল বাংলাদেশকে আত্মনির্ভরশীল হওয়ার দিকে আমরা এগিয়ে যেতে চাই। তবে অবশ্যই আপনি যেটা বলেছেন, এই ডিজিটাল আত্মনির্ভরশীল বাংলাদেশ কখনোই আত্মকেন্দ্রিক হবে না, সকলের সাথে সমঝোতা যোগাযোগ এবং সমন্বয়ের ভিত্তিতেই হবে, সেটা দেশের ভেতরে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হবে এবং ইন্টারন্যাশনাল কোলাবোরেশনও থাকবে।
কেন মানুষ এটা ব্যবহার করতে উদ্বুদ্ধ হবে, এর সেলিং পয়েন্টটা আসলে কি?
সেলিং পয়েন্টটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের 17 কোটি মানুষের মধ্যে 12 কোটি ইন্টারনেট ইউজার, এবং বাংলাদেশে 4 কোটি ফেসবুক ইউজারের পরেও টিকটক কিংবা আপনার টুইটার লিঙ্কডইন এদেরও ব্যবহারকারী কিন্তু অনেকে বেড়েছে। তার মানে যে কোনো নতুন প্ল্যাটফর্ম আসলেও যদি আমরা ই কমার্সকে এখানে প্রাধান্য দিই, আমাদের ই কমার্সে যে লক্ষ লক্ষ উদ্যোক্তা আছে, আমার জানা মতে বেশ কয়েকটা গ্রুপ আছে যেখানে 12 লক্ষ 10 লক্ষ গ্রুপ মেম্বার আছে, তারা কেন বিদেশি একটা প্ল্যাটফর্মে তাদের পণ্যের বিজ্ঞাপন দিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঠাবে? ওই একই কাজটা তো আমাদের দেশের প্ল্যাটফর্ম তৈরি করলে আমাদের বাংলাদেশের যারা ক্রেতা তাদের কাছে বাংলাদেশের বিক্রেতারা পণ্যের বিজ্ঞাপন দিচ্ছে বিদেশি একটা মাধ্যম ব্যবহার করে। এই বিষয়গুলো আমরা যখন উপলব্ধি করেছি তখন দেখেছি যে একটা তো ধরেন ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারলেই এখানে একটা বড় ধরনের বিজনেস মডেল দাঁড় করানো সম্ভব। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের বাংলা ভাষাভাষী মানুষ আছে পৃথিবীতে বিভিন্ন দেশে, যেমন ধরুন বাংলাদেশের 17 কোটি 10 কোটি, পশ্চিমবঙ্গে আসাম ত্রিপুরা থেকে শুরু করে বাংলাদেশের প্রবাসী 1 কোটি এবং পশ্চিমবঙ্গের প্রবাসী সবকিছু মিলিয়ে প্রায় 35-40 কোটি বাংলা ভাষাভাষী আছে। তার মানে একটা হচ্ছে দেশের নিজস্ব চাহিদা, আর একটা হচ্ছে সারা বিশ্বের যে 40 কোটি বাংলা ভাষাভাষী তারাও কিন্তু এটার কিন্তু সেলিং পয়েন্ট বা আপনি যদি বলেন টার্গেট অডিয়েন্স। তাহলে সেক্ষেত্রে কেন আমাদের এই প্ল্যাটফর্মটা ব্যবসা সফল হবে না? তবে হ্যাঁ, সিলিকন ভ্যালির যে ইতিহাস ঐতিহ্য এবং অভিজ্ঞতা যেটা বলে সেটা হচ্ছে যে 100টা স্টার্ট আপের মধ্যে 90টি ফেল করে, 10টা সাকসেসফুল হয়, কিন্তু সেই 10টার মধ্যে যে 10টা সাকসেসফুল হয় 100টার মধ্যে, সেই 10টার যে আউটকাম, যে রেজাল্ট, সেটা বাকি ব্যর্থ 90টাকে হারিয়ে যায়। তো আমরা সেভাবে ভাবছি যে আমরা 10টা উদ্যোগ আইসিটি থেকে নিতে চাই, যাতে করে অন্তত 1-2টা প্ল্যাটফর্ম সফল হলেও সেটা আগামী 5-10 বছরে যেই 8টা বা 5টা ফেল করবে সেটাকে আমরা হয়তো পুষিয়ে নিতে পারবো। তো সবকিছু মিলিয়ে আপনি যদি শুরুই না করেন, তাহলে ফেসবুকে তো এক সময় শুরু হয়েছিল, ফেসবুক যখন শুরু হয়েছিল 2008 আগেই বলেন, ফেসবুকের ইউজার তো এরকম এতটা ছিল না। এমনকি জুম আজকে যে এই যে প্যান্ডেমিকের সময়ে তারা যে $1 billion কোম্পানিতে রূপান্তরিত হয়েছে, তারা তো যখন শুরু করছিল আজ থেকে ধরেন 10 বছর আগে, তখন তো স্টার্ট আপ ছিল, তারা $1 million একটা স্টার্ট আপ ছিল। তো এইটাই হচ্ছে আমাদের বড় আত্মবিশ্বাস যে আমাদের লোকাল ডিমান্ড আছে, লোকাল একটা ইউজার বেজ আছে, এবং গ্লোবালও আমাদের একটা অপরচুনিটি আছে।
তথ্য প্রযুক্তিতে বড় স্বপ্ন দেখিয়ে এসে লক্ষ্যে যেতে না পারাদের গল্পে দোয়েল পিপীলিকার কথা অনেকে বলে। প্রযুক্তিগত দিক থেকে পিপীলিকাকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি দেশেও নাই, পিপীলিকার সাথেও নাই। অনেকেই বলে দুই প্রতিষ্ঠানেরই এখন খারাপ অবস্থা। এরপরও আপনি কেন মনে করছেন যোগাযোগ নামের প্রতিষ্ঠানটি সফল হতে পারে?
পিপীলিকাকে আরো নতুন করে শক্তিশালী একটা সার্চ ইঞ্জিন তৈরি করার জন্য আমরা বৈঠক করছি। আমরা আশা করছি যে পিপীলিকা এখনো মরে যায়নি, পিপীলিকা ক্ষতিগ্রস্ত হয়েছে, হয়তো আশানুরূপ রেজাল্ট দিতে পারে নাই। এটা একটা ইনোভেশন ফান্ড ছিল, মাত্র মনে হয় 10-15 লক্ষ টাকা দেওয়া হয়েছিল, ওদেরকে আরো 20 লাখ টাকার মতো দেওয়ার আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি। আপনি বলেন যে গুগল কি পৃথিবীর প্রথম সার্চ ইঞ্জিন? গুগলের আগে কোন সার্চ ইঞ্জিন ছিল না পৃথিবীতে? আমরা তো আমাদের প্রজন্মই দেখেছি যে বিং কিংবা ইয়াহু, আমরা তো সার্চ ইঞ্জিন ব্যবহার করা শুরু করছি ইয়াহু দিয়ে। কিন্তু এখন আমাদের সন্তানেরা, আমাদের পরবর্তী প্রজন্ম, তারা তো ইয়াহু কিংবা বিং চিনে না। তো এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। আমি যেটা বলছিলাম যে সবগুলো সফল হবেই এরকম কোন নিশ্চয়তা কোনো দেশ কোনো প্রতিষ্ঠান কোনোদিন দিতে পারেনি বা আগামীতেও পারবে না। তবে হ্যাঁ, আপনার দোয়েল সফল হয়নি, বিজনেস মডেলে ত্রুটি ছিল, কিন্তু আমরা যখন 2015 সালে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলাম এবং 16-17 অর্থ বছর থেকে মাননীয় উপদেষ্টা জেনারেল সঞ্জীব বাজের জয়ের নির্দেশনায় 94টা কম্পোনেন্টের ওপরে যখন খুচরা যন্ত্রাংশের উপর ইম্পোর্ট ডিউটি কমিয়ে দেওয়া হলো, তারপরে দেখেন আজকে ওয়ালটন সহ দুইটা ল্যাপটপ কোম্পানি কিন্তু বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তারা কিন্তু এখন সুলভ মূল্যে গুণগত মানসম্পন্ন ল্যাপটপ বাংলাদেশে মানুষকে দিচ্ছে, লক্ষ লক্ষ বিক্রি হচ্ছে, 100 কোটি টাকার ডিজিটাল ডিভাইস রপ্তানি হয়েছে গত অর্থ বছরে। এটি তো আমাদের সাফল্য। বাংলাদেশ এখন আমদানিকারক দেশ থেকে ডিজিটাল ডিভাইস, স্মার্টফোন, স্মার্ট টেলিভিশন, ল্যাপটপ ইউরোপ আমেরিকাতে রপ্তানি করছে এবং সেটার মূল্য কিন্তু 100 কোটি টাকা ছাড়িয়ে গেছে। তো সেই জন্যই বলছি যে হ্যাঁ, দোয়েল দেশিসের টেলিকম ডিভিশনের একটা প্রজেক্ট ছিল যেটা আসলে উদ্দেশ্য পূরণ করতে পারেনি, কিন্তু দোয়েল পূরণ করতে পারেনি বলেই আমরা নতুন কোনো উদ্যোগ দেবো না, সেটা হয় না। আমরা হাইটেক পার্কে নোকিয়ার কোম্পানি পেয়েছি, তারা প্রোডাকশনে যাচ্ছে, স্যামসাং এখন বাংলাদেশের তাদের ফোন, এমনকি S21 ফ্ল্যাগশিপ তাদের মডেল সেটাও বাংলাদেশে অ্যাসেম্বল করছে, 1700 ছেলে মেয়ে নার্সিংহোম ফ্যাক্টরিতে কাজ করছে। সরকারের নীতিগত সহায়তাটা দিচ্ছি আমরা এবং আমরা চাচ্ছি যে সরকার একা ব্যবসা করবে না, ব্যবসা করার ক্ষেত্রটা প্রস্তুত করে দেবে। এই কারণেই কিন্তু আপনি দেখুন আমাদের ডেটা সেন্টার, আমরা কিন্তু ডেটা সেন্টারে এখন ক্লাউড বসিয়েছি, এখন হেলথ ভার্চুয়াল জুডিশিয়ারি থেকে শুরু করে এখন অন্যান্য কোম্পানি ডেটাগুলো আমরা হোস্ট করছি। তো আমরা ICT ডিভিশন থেকে কিন্তু প্রত্যেকটা প্রজেক্টে স্বর্ণীয় উপদেষ্টা মহোদয়ের যে নির্দেশনা, আমরা কিন্তু সাস্টেইনেবল করার জন্য নতুন নতুন ধরনের বিজনেস মডেল উপহার দিচ্ছি এবং প্রত্যেকটা জায়গায় আমরা সরকারের পাশাপাশি প্রাইভেট সেক্টরের একটা পার্টনারশিপের অপরচুনিটি রাখছি, যাতে করে এগুলো টেকসই হয়। তো আমরা অতীতে যে ভুল বা যেগুলো ব্যর্থ প্রজেক্ট আছে সেগুলো থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে যাতে সেই ভুলগুলো না হয় বা অন্য প্রকল্পের ব্যর্থতা থেকে আমাদের প্রকল্পে যাতে আমরা সেই ভুলগুলো না করি, সেই জন্য আমরা চাচ্ছি। আমরা চাই না যে আবার এরকম কোনো ব্যর্থ হোক। তবে পিপীলিকার ক্ষেত্রে আমি বলবো যে এখানে খুবই সামান্য পরিমাণ উদ্ভাবনের জন্য একটা গবেষণার অর্থ দেওয়া হয়েছিল এটুআর পক্ষ থেকে। আমি গত পরশু দিনে বসেছিলাম এই শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি টিমের সাথে, এখন জহির স্যারের নেতৃত্বে একটা টিম কাজ করছে। আমরা কিন্তু সবই ইউনিভার্সিটিতে সেট আপ করেছি ভাই, ওখানে কিন্তু এটা কিন্তু কোনো কোম্পানিকে বা কোনো মন্ত্রণালয় প্রকল্পে খরচ করিনি। এখনো সার্ভার বলেন, ডেটা সেন্টার বলেন, সব ইউনিভার্সিটিতে আছে। আমি পরশুদিন বসেছিলাম যে এই পিপিলিটা নিয়ে আমরা বিব্রত হচ্ছি, আমি কারেন্ট স্ট্যাটাসটা জানতে চাই। তো ওরা বলেছে আরো কিছু গবেষণা অর্থ প্রয়োজন, আমরা বিশ্ববিদ্যালয়কে দেব। তো আমরা আশা করছি সেটাকে তৈরি করবো। তবে হ্যাঁ, আমি বলছি যে গুগলের একেবারে বিকল্প পিপিলিকা কালকেই হবে না, তবে আমরা সার্চ ইঞ্জিন তৈরি করার চেষ্টা করব। সার্চ ইঞ্জিন আমরা তৈরি করব, সেটা আজকে বা কালকে বা পাঁচ বছরের মধ্যে গুগলকে রিপ্লেস করবে বাংলাদেশে, সেরকম কিন্তু আমি ঘোষণা দিচ্ছি না। তবে অবশ্যই আমাদের বর্তমান এবং আগামী প্রজন্মের কাছে আমরা সেই সাহস এবং সেই অনুপ্রেরণাটা দিতে চাই, যেন বাংলাদেশ থেকে গুগলের মতো, ফেসবুকের মতো বা আগামী দিনে নতুন আরো কোনো সিস্টেম যেটা আমাদের ছেলেমেয়েরা উদ্ভাবন করতে পারে, সেটার জন্য কন্টিনিউয়াস সাপোর্ট এবং এনকারেজমেন্ট আমরা আইসিটি থেকে দিতেই থাকবো।